الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم في الأدعية الماثورة لا حول ولا قوة إلا بالله العلي العظيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بزرگان محترم رمضان একদম সামনে অতি নিকটবর্তী আশা করা যায় আজকেই আমরা তারাবী শুরু করব আশা করা যায় নিশ্চিত না তবে সম্ভাবনা আছে এটা এত ফজিলতের মাস এত গুরুত্বপূর্ণ মাস আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান শুরু হওয়ার দুই মাস আগের থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাজান হে আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দাও এবং আমরা সামনের যে রমজান আসতেছে এই রমজান যেন পাই এর খায়র বরকত পাই এর তৌফিক আমাদেরকে দাও এই দোয়া করতে থাকতেন দুই মাস আগের থেকে এতে বোঝা যায় জীবনে একটা রমজান পাওয়া এটা আল্লাহর দিকে অনেক বেশি অগ্রসর হওয়া অনেক বেশি ধাবিত হওয়া তার বড় মুবারক মাস বারো মাসের মধ্যে এটা শ্রেষ্ঠ এর এক একটা নফল অন্য মাসের এক একটা নফল ফরজের মর্যাদা রাখে এই মাসে নফল ইবাদত করলে ফরজের মর্তবা আর ফরজ করলে এটাকে আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায় দেন অন্য ইবাদতের সব আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন কিন্তু এই ইবাদতের সওয়াব আল্লাহ নিজে হাতে দিবেন। অথবা হাদিসের অর্থ হল আল্লাহ নিজেই এই ইবাদতের প্রতিদান হয়ে যাবেন, কল্পনা করা যায় না। তো ইনশাআল্লাহ রমজানের ব্যাপারে তো কথা চলতে থাকবে, রমজানের বিভিন্ন জুমাতে রমজানের ব্যাপারে বয়ান চলতে থাকবে ইনশাআল্লাহ। আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই সংক্ষেপে। তার প্রথম বিষয় হল একটা দোয়া আমরা প্রায় সময় পড়ি, অনেকে হয়তো তরজমাও জানি কিন্তু এর বাস্তবতা অনেকে দেখে নাই, বর্তমান মুহূর্তে এর বাস্তবতা দেখা যাচ্ছে। দোয়া বা জিকিরটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর শাব্দিক অর্থ হল যে আল্লাহ গুনাহ থেকে বাঁচার ক্ষমতা আমাদের নেই, তুমি যদি না বাঁচাও, এবং নেক কাজ করার ক্ষমতা, দিনই কাজ করার ক্ষমতা আমাদের নেই, আল্লাহ তুমি যদি তৌফিক না দাও। এই হল শাব্দিক অর্থ। তো বর্তমানে এই কথাটা আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারতেছি, কারণ কত রকম দিনের কাজ আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়ে করায় নেন। দিনের মৌলিক কাজ হল তিনটা, তাবলিগ, তালিম, তাসকিয়া। দিনের দাওয়াত পৌঁছাই দেওয়া, তাবলিগ, কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়া, তালিম, অন্তরের রোগের চিকিৎসার কথা বলা, তাসকিয়া। এই সব লাইনে ওলামায়ে কেরাম মাশা আল্লাহ বহুত কুরবানি করে থাকে, অনেক ভূমিকা রেখে থাকে। তাদের কুরবানির কারণে, তাদের মুজাহাদার কারণে তারা পেটে পাথর বেঁধে এই কাজগুলো ধরে রাখছে, দিনকে টিকে রাখছে, কারণ নবীজি তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলেছে। এই কাজগুলো মাশাআল্লাহ খুব হয়েছে, ওলামায়ে কেরাম পড়ছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এর কোনটাই সম্ভব হচ্ছে না, না তাবলিগের কাজ সম্ভব হচ্ছে, না কোরআন সুন্নাহ তালিম ছাত্রদেরকে, জনসাধারণকে, কাউকে দেওয়া সম্ভব হচ্ছে না, না আত্মশুদ্ধির মেহনত, অন্তরের দশটা রোগ দূর করতে হবে সেই মেহনত, এটাও হইতেছে। এখান থেকে বুঝতে হবে যে আল্লাহ যখন তৌফিক দিছিলেন তো আমরা করতে পারছি, এই মুহূর্তে আল্লাহ তৌফিক দিচ্ছেন না, আমাদের সব কার্যক্রম বন্ধ। কাজে কারোর দ্বারা যদি কোনো কাজ হয় সেজন্য এই কথা মনে না করে আমি করে ফেলছি, আমি অনেক কাজ করছি, এই কথা যেন মনে না করে। সে মনে করবে যে আল্লাহ তাআলা আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন, আল্লাহ তৌফিক দিয়ে আমার দ্বারা এই কাজটা করিয়ে নিয়েছেন, নতুবা আমার নিজের কোনো ক্ষমতা নেই। গুনাহ থেকে বাঁচারও ক্ষমতা নেই, নেকির কাজ করারও ক্ষমতা নেই, আল্লাহর তৌফিকের উপর নির্ভর করে, আল্লাহর মেহরবানির উপর নির্ভর করে। এই দোয়াটার হাকিকাত, এই দোয়াটার বাস্তবতা আমরা এখন হাড়ে হাড়ে টের পাইতেছি। দুই নম্বর বিষয় আজকের, বর্তমানে এই করোনা মহামারীর কারণে এক প্রকার সারা দুনিয়া লকডাউন হয়ে আছে, সারা দুনিয়া। এটা সম্পর্কে কিছু মত বিনিময়, কিছু অনুরোধ আমি রাখতে চাই। এখানে এক নম্বর কথা হল এই ব্যাপারে, ভাইরাসের ব্যাপারে আমাদের শরীয়তের মৌলিক যেটা তালিম, যে ইসলামের যেটা আকীদা বিশ্বাস, ইসলামে কোন সংক্রামক ব্যাধি নেই, যা হয় এটা আল্লাহর হুকুমে হয়, যা হয় আল্লাহর হুকুমে হয়। এই যে মৌলিক তালিম, ইমানের অংশ, এই কথাটার চর্চা খুব কম হইতেছে, এটা ব্যাপকভাবে প্রচার হইতেছে না, তাহলে মানুষের মধ্যে আতঙ্ক শেষ হয়ে যেত। এই যে মোবাইল অন করলেই ভয় নয়, সচেতনতা কাম্য, সতর্কতা কাম্য, এই যে মোবাইল খুললেই এই ঘোষণা, এটার কোন দরকার ছিল না। নবীদের এই হাদিসটা যদি মানুষের কাছে পৌঁছাই দেওয়া যায়, ইসলামে কোন সংক্রামক ব্যাধি নেই, যদি কারোর হয় আল্লাহর হুকুমে হবে, তাহলে ভয় পাওয়ারও কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই, যদি হয় আল্লাহর হুকুমে হবে, সংক্রামক তো নেই। আপনারা আশ্চর্য হবেন, নবীদের হাদিস আমেরিকাতে বিভিন্ন বিলবোর্ডের মধ্যে লটকাই দেওয়া হয়েছে, এই সমস্ত মহামারী ভাইরাসের ব্যাপারে নবীজি কি বলে গেছেন, এইসব হাদিস আমেরিকাতে বিভিন্ন মোড়ে মোড়ে লটকাই দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দেশে কেউ মৌলিক আকিদার কথা বলতেছে না। অপরদিকে শাসকরা যারা বলতেছে আরো মারাত্মক, তারা বলতেছে আমরা এই করোনা মরণ ব্যাধি ভাইরাস আমরা এর মোকাবেলা করব, আমাদের কাছে পর্যাপ্ত কিট আছে, আমাদের কাছে এর মোকাবেলা করার সক্ষমতা আছে। প্রায় দেশের রাষ্ট্রপতিগণ, দেশের পরিচালকগণ এই মোকাবেলার কথা বলতেছেন। শরীয়তের দৃষ্টিতে এটা ঠিক না, এই কথাটা বলা ঠিক না, এটা একটা কুফরি কালামের মতো। কারণ আপনি করোনা ভাইরাসের সাথে মোকাবেলা করবেন, করোনা ভাইরাসকে দেখা যায়, আমি গত জুমায় বলছিলাম বোঝানোর জন্য, যেটা একটা চাউলের 10 লক্ষ ভাগের এক ভাগ, কোন তোপকামান নিয়ে আপনি মোকাবেলা করবেন? আর আল্লাহর গজবের সাথে মোকাবেলা করা যায়? এগুলো আসছে আমাদের গুনার কারণে, আমাদের পাপাচারের কারণে, আমাদের নীতি নৈতিকতা স্খলন হয়েছে, নষ্ট হয়ে গেছে চরিত্র আমাদের, জুলুম দিয়ে দুনিয়া ভরে গেছে। চীনের ওই ঘরের জুলুম দেখেন, ওই ঘরের কি অবস্থা, মায়ানমারের জুলুমের অবস্থা দেখেন, মুসলমানদের সাথে কি আচরণ করা হইতেছে, ভারতের অবস্থা দেখেন, মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হইতেছে, ইরাক সিরিয়া দেখেন, সেখানে আমেরিকা কি তামাশা খেলল, রাসায়নিক অস্ত্র আছে কয়ে ইরাককে ধ্বংস করে দিল, ওদিক দিয়ে ফিলিস্তিনের অবস্থা দেখেন, ফিলিস্তিনের বারো আনা এই ইসরায়েলি দখলদাররা গিলে ফেলছে, দুনিয়ার কেউ কোন শব্দ করতেছে না। একটা ক্ষুদ্র রাষ্ট্র যার নিজের কোন অস্তিত্ব নেই, অন্যের ঘাড়ে বসে, অন্যের ঘাড়ে বন্দুক রেখে মুসলমানদের দেশগুলো গ্রাস করতেছে, কিন্তু পুরা দুনিয়া তামাশা দেখতেছে। এই যে জুলুম, ব্যাপক জুলুম হয়েছে, মানবতাকে শেষ করে দেওয়া হয়েছে, যাদেরকে পরাশক্তি বলা হয় তারা সবচেয়ে বড় দস্যু, সবচেয়ে বড় জালেম, তারা পুরা দুনিয়ার উপরে জুলুম করতেছে, যার উপরে মনে চায় তার উপরে অর্থনৈতিক অবরোধ দিচ্ছে, যুদ্ধ করতেছে, এই হল পরাশক্তি। পরাশক্তির এই অর্থ অস্ত্র বানানোর প্রতিযোগিতা চলতেছে, আরে মানুষ বাঁচানোর প্রতিযোগিতা কর, মানুষ মারার প্রতিযোগিতা করে লাভটা কি? কাজেই পুরা দুনিয়ার মুসলিম শাসক গোষ্ঠীর কাছে আমার আবেদন, এই মোকাবেলা ছেড়ে দেন, এই শব্দ আপনারা দয়া করে ব্যবহার করেন না। আপনারা বলেন দেশবাসীকে, ভাই আমাদের গুনার কারণে আসছে, আমাদের পাপাচারের কারণে আসছে, আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর জন্য এই মহামারীকে উঠাই দেয়, এই কথাটা বলেন। এটা কোরআন হাদিস সম্মত, এটা আপনাদের বলার দায়িত্ব। মোকাবেলা করা সম্ভবপর না, কার সাথে মোকাবেলা করবেন? নমরুদ পারছিল মশার বাহিনীর সাথে মোকাবেলা করতে? হস্তি বাহিনী পারছিল তয়রা নাবাবিনীর সাথে মোকাবেলা করতে? আপনারাও কোনদিন পারবেন না মোকাবেলা করতে, এটা মোকাবেলা করা সম্ভবপর না। এই শব্দ ব্যবহার করাও কুফরি কালাম। আল্লাহ তাআলা এর থেকে সমস্ত শাসক গোষ্ঠীকে হেফাজত করেন, যে কথা বললে আল্লাহ রাজি হয় এটা বলার তৌফিক দান করেন। অপরদিকে আমরা যারা আলেম ওলামা আছি, আমাদেরও কিছু ভুল আছে। আমরা এই ভাইরাসের ব্যাপারে যারা মৌলিক আকীদা, মৌলিক বিশ্বাস, এটার ব্যাপক প্রসার করতেছি না, এটার ব্যাপক প্রসার করতেছি না, আতঙ্ক এমনি শেষ হয়ে যেত। আমরা প্রচার করতেছি কোনটা, যেটা নবীজি সতর্কতা হিসেবে বলেছেন, কোন এলাকায় দেখা দিলে তুমি দেও না, আর তুমি সেখানে থাকলে ওকে বের হয়েও না। আমরা এই জাতীয় কথাগুলো প্রচার করতেছি কেন? এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার থিওরির সাথে কিছু কিছু মিল আছে, ইসলামের সাথে তো তাদের থিওরি কোনদিনও মিলবে না, পয়লা ধাপে মিলবে না। ইসলাম বলে সংক্রামক নেই, আর তারা ধরে নিচে সংক্রামক আছে, তাদের সাথে মিলবেই না। তারপরও কিছুটা হলেও মিল আছে, এই জন্য হুজুররা এই বয়ানটা খুব পড়তেছে, যেটা সতর্কতামূলক। নবীজি বলেছেন ওই বয়ানটা খুব পড়তেছে, খুব লেখালেখি হইতেছে, খুব লেখালেখি হইতেছে। একজন তো লিখতে লিখতে এই পর্যন্ত গেছে যে কোয়ারেন্টাইনের ফজিলত কি, আরে এর আবার ফজিলত কি? হুজুরদের দালালি দেখলে হয়রান হইতে হয়, এটার ফজিলত লিখছে। তো ইসলামে আছে কিনা আগে দেখো, আগে হাদিস বুঝতে চেষ্টা করো, না বুঝে মনে করো না যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যারা বলতেছে ওটা আমাদের নবী বলে গেছেন, তা ভুল ধারণা, ভুল ধারণা, গলত ধারণা। এই জন্য ওলামা একরামের দায়িত্ব আসল আকিদা বিশ্বাসকে জনগণের সামনে আনা, ওটা নিয়ে বেশি লেখালেখি করা, ওটা নিয়ে বেশি বলা বলি করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যারা বলছে তো সরকার প্রচার করতেই আছে, আমরাও মানতে আছি, ওটা এর থেকে বেশি আর দরকার নেই। ওলামাদের দরকার হল মূল আকিদা, যেটা লা আদোয়া, কোন সংক্রামক নেই, যার হবে আল্লাহর হুকুমে হবে, এটা ব্যাপক প্রচার করা ওলামাদের দায়িত্ব। তারপরে আসেন লকডাউনের উপকার কি, ক্ষতি কি। ইসলামের দৃষ্টিতে এর উল্লেখযোগ্য কোন উপকার নেই, এজন্য যে আল্লাহ যাদের ব্যাপারে লিখে রাখছেন তারা এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে। কাফের হলে তো গজব, মুমিন হলে রহমত, শহীদ, সে শহীদ হয়ে গেল, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে বিনা হিসাবে বেহেশতে দিয়ে দিলেন। আল্লাহ এই ওসিলায় কিছু মুসলমানকে শহীদ বানাইতে চান। তো বলতেছিলাম যার কিসমতে লেখা আছে এটা, আপনি হাজার লকডাউন দেন, সেই লোকগুলোকে বাঁচাইতে পারবেন না, তারা মারা পড়বেই, তারা শহীদ হবেই। আর যাদের কিসমতে এটা লেখা নেই তারা এই রোগের দ্বারা মরবে না, এটাই আল্লাহর লেখা, এরা একদিন বেঁচে থাকবে, লকডাউন ছাড়াই এরা বেঁচে থাকবে, এদের বাঁচায় রাখার জন্য কোন লকডাউনের দরকার নেই, কোন লাল ফিতা টানানোর দরকার নেই, এগুলো কাফেরদের অনুসরণ, ইসলামে আকিদা না জানার বহির প্রকাশ, এগুলো অর্থহীন কাজ কারবার। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এর উল্লেখযোগ্য কোন ফায়দা ইসলামী শরীয়তে এর কোন ফায়দা নেই, তবে ক্ষতির সাইড অনেক। এই লকডাউনের কারণে মানুষ ঘরে থাকতে থাকতে তাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যেতেছে, স্বাস্থ্যের বিপর্যয় ঘটছে, শারীরিক স্বাস্থ্য নষ্ট হইতেছে, মানসিক স্বাস্থ্য আরো বেশি নষ্ট হইতেছে। আমার তো ভয় হয় যে বহুত মানুষ পাগল হয়ে যাবে, মানসিক স্বাস্থ্যের বিপর্যয় ঘটতেছে। আর একদিকে এটার কারণে পারিবারিক কলহ বেড়ে যেতেছে, এই ঘরে থাকতে থাকতে মানুষের মেজাজ খারাপ হয়ে যেতেছে, মেজাজ খারাপ হয়ে যেতেছে, বেরোনোর কায়দা নেই, খানা পিনার ব্যবস্থা নেই, আর যা কিছু সহযোগিতা দেওয়া হয় চেহারা দেখে দেখে দেওয়া হয়, আমভাবে তো দেওয়া হয় না। এসব কারণে, সামান্য সামান্য কারণে গোলমাল হইতেছে, বিবাহ বিচ্ছেদ হইতেছে, নানান রকম অঘটন হইতেছে, এগুলো হলো সাময়িক ক্ষতি। আর তো আগে বাড়লে আরো ক্ষতি, সেটা হলো এই যে এরপরে আল্লাহ না করুক আল্লাহ না করুক দুর্ভিক্ষ দেখা দিতে পারে। সেই দুর্ভিক্ষে করোনাতে যা মরতেছে তার থেকে কয়েক গুণ বেশি লোক মারা যেতে পারে। অর্থনীতির চাক্কা যেহেতু বন্ধ, অর্থনীতির চাক্কা ঘুরতেছে না, বন্ধ, কোন আয় নেই, কোথেকে শ্রমিকদেরকে বেতন দিবে? এই অবস্থায় মানুষ কি খাবে? বিরাট দুর্ভিক্ষের আশঙ্কা। আল্লাহ দুনিয়ার মানুষকে হেফাজত করেন, আমিন। এই একটা আশঙ্কা, দুর্ভিক্ষ। আর একটা আশঙ্কা হল চুরি ডাকাতি, খুন, রাহাজানি, এগুলো ব্যাপক বেড়ে যাবে। মানুষ যখন খাবার পাবে না তখন তার আর কোন নীতি নৈতিকতা থাকবে না, যেখানে যা পাবে ছিনতাই করে নিয়ে যাবে। মানুষের জান মাল কোন কিছু নিরাপত্তা থাকবে না। চুরি ডাকাতি খুন রাহাজানি এত বেড়ে যাবে। এখনই সতর্ক করা হইতেছে, সরকারও সতর্ক করতেছে, চুরি ডাকাতি বেড়ে গেছে, আপনারা সাবধান হন। এমনকি অনেকে এইভাবে ডাকাতি করতেছে, তারা বিভিন্ন বাড়িতে দেখতেছে করোনার পোশাক পরে, যে সরকার আমাদেরকে পাঠাইছে এই ফ্যামিলিতে কারোর করোনা আছে কিনা এটা টেস্ট করার জন্য পাঠাইছে, এই কথা বলে ঢুকতেছে, ঢুকে সব লুটপাট করে নিয়ে যেত। এই জন্য সরকার একটা নাম্বার দিছে 999। যদি কেউ আসে করোনা চেক করতে তো পুলিশকে খবর দিতে বলা হয়েছে, পুলিশ এসে দেখবে যারা কারা, তখনই বোঝা যাবে যারা করোনা পরীক্ষা করতে আসে নাই, চিন্তাই করতে আসে। এই মারাত্মক ক্ষতি ভবিষ্যতে, দুর্ভিক্ষ এবং অনিরাপত্তা, চুরি ডাকাতি এত ক্ষতি। এই জন্য আমার নিবেদন হল এই, দেশের মধ্যে যারা ওলামায়ে কেরাম আছে, বুদ্ধিমান বুদ্ধিজীবী আছে, অর্থনীতিবিদ আছে, সরকার তাদেরকে আহ্বান করুক যে বর্তমান পরিস্থিতি থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি। সতর্কতাও ঠিক থাকে, সুরক্ষাও ঠিক থাকে, অর্থনীতির চাক্কাও ঘুরতে থাকে, মানুষের ইনকামের রাস্তা খোলা থাকে, এর কি ব্যবস্থা হইতে পারে? আপনাদের কাছে কি বিকল্প আছে? সরকার পরামর্শ তলব করুক, গোষ্ঠী কয়েকজনের কাছে না, ব্যাপকভাবে ব্যাপকভাবে বলুক যে আপনার লিখিত ভাবে অমুক বক্সের মধ্যে আপনার পরামর্শ জমা দেন যে এটা করা দরকার, তাহলে ইনশাআল্লাহ এমন কোন সুরত বের হবে যে সুরক্ষার ব্যবস্থাও হবে, আবার মানুষের আয়ের ব্যবস্থাও হবে, এত সাহায্য দেওয়ারও দরকার পড়বে না। এর জন্য আমরা জাপানের দিকে তাকাইতে পারি, জাপান অর্থনীতির দিক দিয়ে একটা শক্তিশালী দেশ, তারা কিন্তু লকডাউন দেয় নাই। কি সমস্যা হয়েছে তাদের? অন্য দেশে যা মারা যাচ্ছে ওদের দেশে ওরকম মারা যাচ্ছে টুকটাক, কোন বেশি তো মারা যেতেছে না। জাপান দেয় নাই, অথচ তারা একটা অমুসলিম জাতি, তারা শরীয়ত জানে না, অথচ তাদের এই কাজটাই শরীয়ত সম্মত, এটাই শরীয়ত চায়। লকডাউন হবে না, সব খোলা থাকবে, বাজার যেমন খোলা আছে মসজিদ মাসাও খোলা থাকবে। এদেরকে দেখা দিতে পারে, তুরস্ককে দেখা দিতে পারে, সেখানে তিন শ্রেণীর লোকেরা ঘরে থাকতে বলা হয়েছে, যাদের বয়স 20 বছরের কম, যাদের বয়স 65 বছরের বেশি, আর এর মাঝখানে যারা আছে, এর মধ্যে যাদের কোন লক্ষণ আছে করোনার, সর্দি কাশি বিভিন্ন কিছু, এই তিন শ্রেণীর লোকরে ঘরে অবস্থান করতে বলা হয়েছে। এ বাদে বাকি সকলকে কাজে যোগদান করতে বলা হয়েছে, অফিস আদালত ব্যবসা বাণিজ্য সব কিছু চালায় রাখতে বলা হয়েছে। সেখানে সুরক্ষার ব্যবস্থাও করা হয়েছে, অর্থনীতিকেও চালু রাখা হয়েছে, সুরক্ষা হয়েছে, আবার দুর্ভিক্ষের কোন ভয় নেই। এরকম আরো অনেক সুরত হইতে পারে। যখন জ্ঞানী লোকদেরকে আহ্বান করা হবে, আপনাদের কাছে যে পরামর্শ আছে আপনারা পেশ করেন, তারা যখন পেশ করবে তো অনেক সুরত বেড়ে আসবে। এর থেকে সরকার যেগুলো ভালো মনে করে সেগুলো গ্রহণ করবে। এখন তো শুধু একদিক দেখা হইতেছে, আমরা লোকদেরকে বাঁচাইতেছি, বাঁচাইতেছেন তো সাময়িক, কিন্তু ভবিষ্যতে কি হবে তা তো দেখতেছেন না। আল্লাহ চোখ তো দুটা দিছে, বর্তমানও দেখতে হবে, ভবিষ্যতও দেখতে হবে। আপনারা ভবিষ্যৎ কি দেখতেছেন? ভবিষ্যতে কোনো কিছু তো আপনাদের নজরে নেই। এই জন্য আমার আবেদন, আমার নিবেদন, আমার দাবি, জ্ঞানী গুণী লোকদের থেকে ব্যাপক পরামর্শ তলব করেন, এবং তার থেকে বাছনি করে এমন ব্যবস্থা গ্রহণ করেন যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, অর্থনীতির চাকাও ঘুরতে থাকে, আবার সুরক্ষাও হয়ে যায়। আল্লাহ তাআলা শাসক গোষ্ঠীকে আমার এই কথাগুলো বুঝবার তৌফিক দান করুন। কারোর বিরুদ্ধে আমার বিদ্বেষ নেই, শত্রুতা নেই, আমি শুধু দেশের একজন নাগরিক হিসেবে, খায়ের খাই হিসেবে, কল্যাণ কামনা হিসেবে এই কথাগুলো বললাম। আল্লাহ সবাইকে বুঝবার তৌফিক দান করুন। তিন নম্বর বিষয়, আমাদের দেশে মসজিদগুলো এক প্রকার বন্ধ, হারামাই শরীফাই তো টোটাল বন্ধ। এগুলো শরিয়াতে ফয়সালা কি? শরিয়াতে হারামাই শরীফাই বা কোন মসজিদ বন্ধ করার কোন অবকাশ নেই, বন্ধ করার কোন অবকাশ নেই, একদম হারাম, কবিরা গুনাহ। এখন আরব দেশের আলেমরা, তারা হাম্বলি মাজহাব, তারা কোন দৃষ্টিতে দেখতেছে তারা জানে, কিন্তু আমাদের জানা মতে কোরআন হাদিসে এর কোন সুযোগ নেই। হারামাইন শরীফাইন বন্ধ রাখা হবে, তওয়াফ জিয়ারত তওয়াফ সাই বন্ধ রাখা হবে, এর কোন সুযোগ নেই। এটা সেখানের যে রাজতন্ত্র, রাজতন্ত্রের একটা নির্দিষ্ট হুকুম, এটা রাজতন্ত্রের একটা শরিয়ত বিরোধী হুকুম। করোনা ভাইরাস তার জায়গায় ঠিক আছে, করোনা ভাইরাস তার জায়গায় যাদের কেস নোতে লেখা আছে হবে, কিন্তু বাইতুল্লাহ এবং মসজিদগুলোতে নামাজ দোয়া জুমা জামাত তারাবি এগুলো চালু থাকতে হবে। এগুলো যারা বন্ধ করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রথম পারায় সূরা বাকারায় কঠিন কথা বলেছেন, ওমান যাযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘরকে যারা বন্ধ রাখে, আল্লাহর বান্দাদেরকে ইবাদত বন্দেগি করতে দেয় না সেখানে, এদের থেকে বড় জালেম, বড় অপরাধী আল্লাহর জমিনে আর কে হইতে পারে? এর থেকে বড় জালেম আর কেউ নেই। এই জন্য সৌদির উচিত এইভাবে মাসকে মাস হারমান শরীফান বন্ধ রাখা, এটা নাজায়েজ কাজ, এটা খুলে দিক মানুষের তওয়াফ সাই করার, নবীদের রওজা জিয়ারত করার সুযোগ করে দিক। এটা বন্ধ রাখলে করোনা ভাইরাস বন্ধ হবে না, কমবে না, বাড়বে। হারামাইন শরীফাইন বন্ধ রাখলে করোনা ভাইরাস কমবে না, বরং বাড়বে। আমাদের দেশের কথাও বলতেছি, মসজিদ খুলে দেওয়া হোক, অল্প সময়ের জন্য সুরক্ষার সাথে, সুরক্ষার যত শর্ত আছে শর্ত পালন করে মসজিদ খুলে দেওয়া হোক। জুমা জামাতে কতক্ষণ লাগে? আধা ঘন্টা লাগে, অক্তিয়ান আমাদের 15 মিনিট লাগে। এই 15 মিনিটের জন্য কি ভাইরাস বেড়ে যাবে, মানুষ মারা পড়ে যাবে? এগুলো কাফেরদের ধ্যান ধারণা, আমাদের উপরে সওয়ার হয়েছে, আমাদের কান্দে চেপে বসছে। আমরা এটাকে মনে করতেছি যে সংক্রামক, এই ধারণা থেকে আমরা এই কাজগুলো করতেছি। এই ভাইরাস যখন বাজারে যায় না, দোকানে যায় না, রাস্তাঘাটে যায় না, তো মসজিদে কেন আসবে? মসজিদে তো মানুষ পাক পবিত্র হয়ে আসে, শর্ট টাইমের জন্য আসে। তো দেশের বিভিন্ন সংস্থা, বিভিন্ন ওলামা, এমনকি বাংলাদেশের যিনি এখন মুরব্বী হযরত মাওলানা আহমদ শফি সাহেব, তিনি পর্যন্ত দরখাস্ত করেছেন সরকারের কাছে যে জুমা জামাত তারাবি এগুলোর জন্য মসজিদ খুলে দেওয়া হোক, ওনার দরখাস্তকে রক্ষা করা হোক, রক্ষা করে এগুলো সাময়িক সময়ের জন্য খুলে দেওয়া হোক, সাময়িক সময়ের জন্য খুলে দেওয়া হোক, মানুষ দোয়া করার সুযোগ পাক। ইজতেমাই দোয়া আল্লাহ কবুল করেন, ইনফরাদি দোয়া, একা একা দোয়া করা কবুল হওয়ার গ্যারান্টি নেই। এই জন্য খুলে দেওয়া হোক। এতে যদি মহামারী বেড়ে যায়, ঠিক আছে, সরকার তার পলিসি বদল করবে, তার পদ্ধতি চেঞ্জ করবে, কিন্তু দিয়ে দেখুক। কাজে আবার এটা একটা আবেদন যে মসজিদগুলো খুলে দেওয়া হোক, জুমার জন্য, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য, আজকে হয়তো তারাবি চালু হয়ে যাবে, তারাবির জন্য খুলে দেওয়া হোক। আশা করি আল্লাহ মুসল্লিদের কান্নাকাটির দরুন এই বিপদকে দূর করে দিবেন। এই বিপদ কতদিন থাকবে বলার কোন কায়দা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে এটা লম্বা হবে, প্রলম্বিত হবে, দীর্ঘায়িত হবে। তো দীর্ঘায়িত হয়ে যদি এক বছর থাকে, আপনি এক বছর সব বন্ধ রাখবেন, তো মানুষ সব ঘরের মধ্যে মরে থাকবে, সম্ভব না। কতদিন থাকবে এর কোন শেষ আছে? হাদিসে আসছে বিভিন্ন তোমাদের গুনাহের কারণে বিভিন্ন রোগ ব্যাধি পয়দা হবে, যার নাম তোমরা ইতিপূর্বে শোনো নাই। হাদিসে আসছে যেমন এইডস, ক্যান্সার, এইগুলোর নাম আগে কেউ শোনে নাই, কিন্তু পরে আসছে, কিন্তু আর যায় নাই, রয়ে গেছে। প্রত্যেক দিন, প্রত্যেক মাসে এই এইডস, ক্যান্সারে কত লোক চলে গেছে, কেউ ভয় পাইতেছে না, এটা নিয়ে কোন লকডাউন করা হচ্ছে। করোনা ভাইরাসকে এরকম ধরে নেওয়া হোক, যেটা নতুন রোগ আসছে, আল্লাহ যে কদিন চায় সে কদিন থাকবে, না আমাদের হাতে না। যাদের কেসমতে শাহাদাত লেখা আছে সেই মুসলমানরা মারা যাবে। এর জন্য সুস্থ মানুষকে গৃহবন্দী করার কোন প্রয়োজন নেই, এর জন্য সুস্থ মানুষকে গৃহবন্দী করার কোন প্রয়োজন নেই, এর জন্য মসজিদ মাদ্রাসা হারামাইন শরীফাইন মক্কা মদিনা বন্ধ করার কোন দরকার নেই, এবং ইসলামে জায়েজও নেই, কোন অবস্থাতে জায়েজ নেই। আল্লাহ তাআলা এই মশলাটা বুঝবার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। চার নম্বর বিষয়, সরকার যদি মসজিদ খুলে দেয় তাহলে সরকারের শুভ বুদ্ধি উদয় হবে, সরকার অনেক দোয়া পাবে, আল্লাহর রহমত পাবে, ভাইরাস দূর হবে ইনশাআল্লাহ। আর যদি নাই খোলে তখন আমার প্রশ্ন, আমরা কি করব? সরকার যদি মসজিদগুলো না খোলে জুমার জন্য, তারাবির জন্য না খোলে, এই সীমিত করে রাখে, সীমিত করে রাখে, শুনছি তারাবির জন্য 12 জন ঠিক করছে সরকার, 12 জন তো ইমাম মুয়াজ্জিনের হামেশাব দিয়ে হয়ে যাবে। তো যদি নাই খোলে তাহলে আমরা কি করব? যারা মসজিদে ঢুকতে পারবে না তারা কি করবে? এদের ব্যাপারে ফতোয়া হল, যাদের জুমা কায়েম করার ব্যবস্থা আছে তারা দলুজ ঘরে বা কাছারিতে বা মেহমানখানায় যেন আমভাবে লোকজন আসতে থাকে এরকম জায়গায় তারা জুমার নামাজ কায়েম করবে। কোন কাছারিতে কোন দৌলত ঘরে জুমা কায়েম করবে। খতিব বাদে মুসাল্লি হইতে হবে কমপক্ষে 3 জন, বেশি হইলে ক্ষতি নেই। মুসাল্লি হইতে হবে কমপক্ষে কয়জন? 3 জন। আর খুতবা তো সুবহানাল্লাহ পড়লে খুতবা হয়ে যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়লে খুতবা হয়ে যায়। খুতবা দেওয়া তো কোনো কঠিন কিছু না, আমাদের হানাফি মাযহাবে খুতবা দেওয়া তো সহজ কাজ। কাজে খুতবা দেওয়ার মতো লোক যদি থাকে আর মুসাল্লি 3 জন বালেক পুরুষ পাওয়া যায়, আর সেখানে পাশের লোকের আসার অনুমতি থাকে পাশের লোকের, তাহলে সেখানে জুমা পড়তে কোনো অসুবিধা নেই। এইরকম দুর্দিনের জন্যই তো আবু হানিফা রহমাতুল্লাহ আলাই 3 জনের কথা বলছেন। মালিকি মাযহাবে তো 12 জন লাগে, শাফি মাযহাবে জুমা পড়তে গেলে 40 জন লাগে। আমাদের ইমাম সাহেব কত বড় বিচক্ষণ ছিল, তিনি 3 জন দিয়ে জুমা পড়তে কইছেন, ওটা কবে হবে? আর এই চরম মুহূর্তে যদি এই মশলাটা কাজে না লাগানো হয় এটা কবে কাজে লাগানো হবে? কেয়ামতের পরে? এখনই কাজে লাগাইতে হবে। কাজে যাদের জুমা পড়ার সুযোগ আছে তারা জুমা পড়বে, আর যাদের এই ব্যবস্থা নেই তারা ঘরে একাকা জোহর পড়বে, জামাত করবে না। আমাদের হানাফি মাযহাবের কিতাবগুলোতে জুমার দিনে জামাত করা, জোহরের জামাত করা নিষেধ। জোহরের জামাত করা কি? জুমার দিন, অন্যদিন না, জোহরের জামাত করা নিষেধ। এটাই দেওবন্দের ফতোয়া। আমি যে কথাটা আপনাদেরকে শোনাইলাম হুবহু এটা দেওবন্দের ফতোয়া। এর ব্যতিক্রম ফতোয়া আছে, কোন কোন ফকি তারা জোহরের নামাজ জামাতের সাথে পড়তে গেছে, জোহর পড়তে কইছে এটুক তো বুঝি আসে, জোহর পড়তে কইছে এটুক বুঝি আসে, কিন্তু জামাতের সাথে পড়তে কইছে এটা কোন অবস্থায় বুঝি আসে না। এই জন্য ওই ফতোয়ার ব্যাপারে দেওবন্দের ফতোয়ার মধ্যে লেখা আছে যে আমাদের কাছে আরো একটা ফতোয়া আসছে, যেটা বিভিন্ন মুফতিদেরকে দেখানো হয়েছে কিন্তু তারা কেউ এটার উপরে এতমিনান জাহির করে নাই, সবাই বেএতমিনানই জাহির করছে। এই জন্য আমার মতেও জামাতের সাথে জোহর পড়া বর্তমান অবস্থায় এটা ঠিক মনে হয় না। আল্লাহ ভালো জানেন, আমাদের ফতোয়া হলো জুমা কায়েম করা গেলে ঘরে ঘরে জুমা কায়েম করবে, জুমা কায়েম করা না গেলে একাকা জোহরের নামাজ পড়বে, একাকা জোহরের নামাজ পড়বে। এরপর রইল রমজান শরীফ এসে গেছে, এর অনেক জরুরি মশলা মাসায়েল আছে, সাহরি খাওয়ার মশলা, রোজার নিয়ত করার মশলা, সারাদিন কিভাবে কাটাবে, রমজান তো কোরআনের মাস, খুব বেশি তেলাওয়াত করতে হবে, কালেমা তৈবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, দুরুদ পড়তে হবে, আর বিশেষ করে এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, এই দোয়াটা পড়তে হবে। আর রোজার রূহ, রোজার রূহ কল আত্মা কি, আমাদের হাত পা চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোন রকম গুনাহ প্রকাশ না পায়, এইটা হল রোজার লক্ষ্য উদ্দেশ্য। আমরা না খেয়ে থাকলাম, এদিক দিয়ে সব গুনাহ এগারো মাস যা করছি ওটা জারি থাকলো, তাহলে এটা অর্থহীন রোজা, এই রোজার কোনো ফায়দা নেই। আল্লাহ বলছেন এরকম রোজা এর দিকে আল্লাহ তাআলা ভুরুক্ষেপ করেন না, আল্লাহ সেও দেখেন না, সেও দেখেন না। রমজানে ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়তে বলা হয়েছে, বাকি এগারো মাসের মতো না, বাকি এগারো মাস তো বেলা ওঠার আধা ঘন্টা আগে পড়তে হয়, বেলা ওঠার আধা ঘন্টা আগে, কিন্তু রমজানে তা না, একদম অক্ত হওয়ার সাথে সাথে ফজর পড়তে হয়, আবার মাগরিবে বাকি এগারো মাস তাড়াতাড়ি পড়তে হয়, দেরি করা যায় না, দেরি করলে মাকরুহ হয়ে যায়, কিন্তু রমজানে দেরি করা মুস্তাহাব। সবাই ইফতার খায়ে আসবে, তাতে দশ পনেরো মিনিট লাগবে, তারপরে মাগরিবে যাওয়া শুরু হবে। রমজানে মাগরিবের নামাজ দেরি করে পড়া এটা মুস্তাহাব, আর ফজরের নামাজ তাড়াতাড়ি পড়া মুস্তাহাব। আর তারাবি নামাজে যারা এরকম হাফেজ পাবে, যারা বিনিময় চায় না, তারা খতম তারাবি পড়বে, সুরা তারাবি হোক আর খতম তারাবি হোক, বিনিময় দিয়ে কোন তারাবি জায়েজ নেই। হাফেজ সাহেবদেরকে বিনিময় দিয়ে কোন তারাবি পড়া জায়েজ নেই, এটা ইমাম সাহেবের দায়িত্ব। ইমাম সাহেব কিছু মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করবেন যে আপনারা হাফেজ সাহেবদের খেদমত করেন, হাফেজ সাহেবদেরকে ব্যক্তিগত হাদিয়া দিয়ে তারাবির বিনিময় না, ব্যক্তিগত হাদিয়া দিয়ে হাফেজ সাহেবদের খেদমত করেন, যে ইমাম এবং খতিবের দায়িত্ব। আম ভাবে চান্দা কালেকশন করবে না, আম ভাবে চান্দা কালেকশন করা যায় ফকির মিসকিনের জন্য, এইভাবে চান্দা কালেকশন করলে তো হাফেজ সাহেবদের বেইজ্জত করা হয়, বেইজ্জত করা হয়, এই কাজটা করবে না। আর আরো অনেক মশলা মশাইল আছে, যেমন রমজানে যারা ডায়াবেটিস রোগী তারা রক্ত চেক করার জন্য রক্ত দিতে পারে, তো রোজার কোনো ক্ষতি হয় না, রোজার কোনো ক্ষতি হয় না। কোন ধরনের ইনজেকশন নিলে রোজার কোনো ক্ষতি হয় না, ইনসুলিন নিলেও ক্ষতি হয় না। রোজা ভাঙ্গে কিসে? স্বাভাবিক রাস্তা দিয়ে পাকস্থলিতে কিছু গেলে, স্বাভাবিক রাস্তা দিয়ে পাকস্থলিতে কিছু গেলে। স্বাভাবিক রাস্তা কি? নাক, মুখ, পায়খানার রাস্তা, এগুলো হলো স্বাভাবিক রাস্তা। এই রাস্তা দিয়ে পাকস্থলিতে কিছু গেলে রোজা ভেঙে যায়। এই ধরো কানের মধ্যে কিন্তু তরল ওষুধ দেওয়া যাবে না, নাকের মধ্যে তরল ওষুধ দেওয়া যাবে না, রোজা ভেঙে যাবে। কিন্তু চোখের মধ্যে ড্রপ দেওয়া যাবে, চোখের মধ্যে ড্রপ দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যারা শ্বাসকষ্টের রোগী তারা যদি ইনহেলার না নিলে জানের ক্ষতির আশঙ্কা দেখা দেয়, তো তারা ইনহেলার নিবে কিন্তু রোজা ভেঙে যাবে। রোজা ওই রোজাটা পরে কাজা করে নিবে, কাজা না করতে পারলে, কাজা করার মতো স্বাস্থ্য যদি না হয় তো ফিদিয়া দিয়ে দিবে। ইনহেলার নেয়, কেউ হার্টের ব্যথার জন্য জিব্বার নিচে একরকম স্প্রে নেয়, এগুলোতে রোজা ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। এরকম অনেক জরুরি মশলা মশাইল আছে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 30টা রোজা সুন্দরভাবে পালন করার তৌফিক দান করেন, গুনাহমুক্ত অবস্থায় পালন করার তৌফিক দান করেন, এবং রমজানের খায়র ও বরকত আমাদের সবাইকে নসিব করেন। এবং এই রমজানের ওসিলায় আল্লাহ এই করোনা ভাইরাসকে, আল্লাহ এই আজাব গজবকে দুনিয়ার থেকে উঠাই দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নত পড়ে নেই।